আমরা জানতে পেরেছি যে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল একোসক এর তরফ থেকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে একটা চিঠি হস্তান্তর করা হয়েছে, যেটাতে বলা হয়েছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের যে তালিকায় ছিল, তালিকাভুক্ত, সেখান থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেছে এবং 2024 সাল নাগাদ বাংলাদেশ ওই পরবর্তী স্তরে উন্নীত হওয়ার যোগ্য বলে চিহ্নিত হবে। তো এ সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে আসলে ব্যাপারটা কি।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় ছিল এবং এখনো আছে, তবে যে চিঠিটির কথা আপনি বললেন তার মাধ্যমে জাতিসংঘের টেকনিক্যাল যে কমিটি স্বল্পোন্নত দেশকে দেখাশোনা করে তারা জানিয়েছেন যে আমরা যথেষ্ট অগ্রগতি করেছি, যার ফলে যে সমস্ত শর্ত পূরণ করলে পরে এই তালিকা থেকে বেরোনো যায়, অর্থাৎ মাথাপিছু জাতীয় আয়, মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা কে কমিয়ে নিয়ে আসা, এগুলি আমরা পূরণ করেছি। সেহেতু আগামী 6 বছর, যেটা আপনি বললেন সঠিকভাবে, 2024 পর্যন্ত আমাদের 2 দফায় পর্যবেক্ষণে রাখা হবে এবং সবকিছু ঠিক থাকলে আমরা 2024 পরে উন্নয়নশীল দেশে পরিণত হব। মধ্য আয়ের দেশ আমরা 2015 সালে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। এইটার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি সম্বন্ধে একটি আন্তর্জাতিক স্বীকৃতি এক ধরনের আসলো এবং সেটা তুলনামূলক বিচারে অন্যান্য দেশের সাথে মিলিয়ে আমাদের দেখার সুযোগ হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বিশ্ব আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে, প্রগতির উপরে আস্থা পাবে, বাড়বে এবং যারা বৈদেশিক বিনিয়োগ করেন, যারা পুঁজিবাজারে অর্থলগ্নি করেন উন্নয়নশীল দেশগুলোতে, তারা এটাতে একটি বড় ধরনের সংকেত পাবেন বলে আমাদের কাছে মনে হয়। সেহেতু আমরা দেখেছি যে বিভিন্ন দেশ যখন এই তালিকা থেকে বের হয়ে আসে সেই সমস্ত দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে যে নতুন পর্যায়ে যাওয়ার কিছু মাশুলও দিতে হবে, অর্থাৎ আগে আমরা অনুদান পেতাম বৈদেশিক টাকা, এখন আমরা যেহেতু আরেকটু কোমর সোজা হয়েছে সেহেতু আমরা হয়তো অনুদান আর পাবো না, রিয়াতি সুদের ঋণও কমে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের বিকল্প অর্থায়ন চিন্তা করতে হবে। এবং অন্যান্য দেশ যে অভিজ্ঞতা থেকে আমরা দেখি তারা সবাই কর আদায়কে অনেক বেশি জোরদার করেছে, অভ্যন্তরীণ উৎস থেকে কর আদায় করে এবং বাংলাদেশে এটা খুবই নিম্ন পর্যায়ে আছে, এইটার উপরে অনেক জোর দেওয়ার বিষয় দেখা যাচ্ছে। আর যেটা আসে সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে এখনো সেই অর্থে বৈচিত্র্যকরণ নেই। আমাদের এক রপ্তানি পণ্য তো একটি মাত্র, 90% সেখান থেকে আসে আমাদের গার্মেন্টস থেকে, সেহেতু নতুন পণ্য নিতে বের করতে হবে, নতুন বাজারে যেতে হবে, শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং যাতে আমরা নতুন বিশ্বে নতুন এই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে পারি। তাই বেরোনোটা যেমন আমাদের জন্য একটা আত্মশ্লাঘার ব্যাপার, কিন্তু এর সাথে সাথে মনে রাখতে হবে আমরা নতুন অবস্থায় নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হব।
এই যে স্থানান্তরণ, এই স্থানান্তরণের ফলে প্রাপ্তি এবং ঋত সুযোগ সুবিধে, এই দুটোর তুলনামূলক বিচারে আপনি বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে?
না, বাংলাদেশ বিকশিত হচ্ছে, সেহেতু নতুন নতুন বিকাশের সাথে সাথে সে পুরনো ঝামেলা ছেড়ে এসে নতুন ধরনের পরিস্থিতির মোকাবেলা করবে, সেহেতু এবং সেটা থেকে আমাদের সুযোগ আরো বাড়বে, এটি স্বাভাবিক। আমাদের প্রাপ্তির সম্ভাবনাটা নিঃসন্দেহে অনেক বেশি আমরা যা রেখে আসব, কিন্তু বিষয় হলো জীবনে তো অনেক সম্ভাবনাই আসে, সব সম্ভাবনাকে কার্যকর করা যায় না। এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জটা হলো এই সম্ভাবনাকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় কৌশল দেখা এবং সেইটাকে বাস্তবায়ন করা এবং সেইখানে নেতৃত্বমূলক ভূমিকায় থাকা। এর জন্য দরকার করবে অবকাঠামোর উন্নয়ন, আমাদের মানব সম্পদের উন্নয়ন এবং একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা।
অর্থনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন দেশকে স্বল্পোন্নত দেশ বা মধ্যম আয়ের দেশ চিহ্নিত করার দায়িত্বটা কি জাতিসংঘের না এটা অন্য কোন সংস্থা করে?
জাতিসংঘ স্বল্পোন্নত দেশের ধারণা প্রবর্তন করে 1971 সালে। এটারও একটা বড় ইতিহাস আছে। প্রথম দিকে বাংলাদেশকে জাতিসংঘ নিতে চায়নি, কারণ হলো বাংলাদেশের জনসংখ্যার আয়তন খুব বড়, তুলনামূলকভাবে দেখে তারা মনে করেছে এটা নেওয়া হবে না, কারণ তাদের ধারণা ছিল স্বল্পোন্নত দেশ ছোট ছোট দ্বীপপুঞ্জ অথবা ভৌগোলিকভাবে পরিবেষ্টিত এরকম ভাবে দেখা হয়েছিল। আর মধ্য আয়ের দেশের যে ধারণাটি আছে এটি জাতিসংঘের না, এটি বিশ্বব্যাংকের, এবং বিশ্বব্যাংক এখানে স্বল্প আয়, মধ্যম আয়, মধ্যম আয়ের ভিতরে নিম্ন মধ্য, উচ্চ মধ্যবিত্ত, মধ্যম আয়, বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয় আছে এবং উচ্চ আয় আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে স্বল্পোন্নত দেশের অনেক দেশই এখন মধ্য আয়ের দেশে চলে যাচ্ছে স্বল্প আয়ের থেকে, বাংলাদেশও গেছে, আবার কোন কোন দেশ কিন্তু উচ্চ আয়ের ভিতরে ছিল, ইকুয়েটোরিয়াল গিনি, তারা যে তেল রপ্তানির মাধ্যমে ওখানে ছিল, কিন্তু তার অর্থ এই না তার সামগ্রিক অর্থনৈতিক ভঙ্গুরতা কম বা তাদের মানব সম্পদ এত উন্নত হয়েছে যে তারা আর স্বল্পোন্নত দেশ থাকতে পারে না। সেহেতু এই দুটি ধারণা পৃথক। আমার ব্যক্তিগতভাবে স্বল্পোন্নত দেশের ধারণাটি অনেক বেশি পূর্ণ ধারণা, শুধুমাত্র আয় না, ওখানে মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতাকেও বিবেচনা করা হয়েছে।
অর্থাৎ কিনা ভাবমূর্তির এই যে উত্তরণ ঘটছে তাতে করে বিনিয়োগ বাড়বে এবং আদান প্রদান বহির বাণিজ্য খাতে প্রাপ্তি বাড়বে, এই সুবিধাগুলো নিশ্চিত হবে?
অবশ্যই অবশ্যই। আমি তো বলেছি যে যে সমস্ত দেশ এখান থেকে বের হয়েছে, আপনি কেপ ভার্দে বলেন, বটসোয়ানা বলেন, মলদ্বীপ বলেন, এরা সকলেই কিন্তু বৈদেশিক বিনিয়োগকে বড়ভাবে আকৃষ্ট করতে পেরেছে। বাংলাদেশের জন্য এখন মূল চ্যালেঞ্জটা হবে যে এই বৈদেশিক বিনিয়োগকে শিল্প খাতে নিয়ে আসা, এবং সেই শিল্প খাতে যেন অনেক কর্মসংস্থান সৃষ্টি হয় শ্রমঘনভাবে, এবং সেগুলোকে যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে একটা বড় ধরনের আমরা একটা শুভ চক্রের মধ্যে অর্থনীতিকে নিয়ে যেতে পারব।
চমৎকার, আপনার এই আশাব্যঞ্জক মন্তব্যের মধ্যে দিয়েই আমরা আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের ইতি টানছি আজকে। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ কথা বলার জন্য।